ঠিক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। নাম সাকিব আল ফাহিম, ময়মনসিংহ থেকে লিখেছেন, ফোন নাম্বার শেয়ার করেছেন যেটি আমি উল্লেখ করছি না। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালোই আছেন, কেননা আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম সাকিব আল ফাহিম, আমি ময়মনসিংহ থেকে বলছি। সঙ্গত কারণেই আমি আমার লোকেশন শেয়ার করতে চাচ্ছি না। আমি দশম শ্রেণীর একজন ছাত্র, ভূত ডট কমের বড় ফ্যান। এটা না শুনলে আমার ঘুমই আসে না। যাই হোক, আমি ঘটনার প্রেক্ষাপটটি বলে নেই। ঘটনাটি আমি শুনি আমার একজন ক্লোজ ফ্রেন্ডের কাছ থেকে, যে ঘটনাটি ঘটেছিল তার মামার সাথে। তার মামার নামটি আমি ছদ্মনাম হিসেবে ব্যবহার করছি। তার মামার নাম ছিল মামুন। তো আমি এখন ঘটনায় যাই। ঘটনাটি ঘটে 2003 সালের দিকে। আগেই বলে নেই, মামুন ভাই ছিল একটু ডান পিটে স্বভাবের ছেলে, যে ভূত প্রেত কখনো বিশ্বাস করত না। সে বলত এসব নাকি কিছুই হয় না। ঘটনার দিন ছিল বর্ষাকাল। তো যেদিনের ঘটনা সেদিন সকাল থেকেই মামুন ভাই একটি মাছ ধরার জাল বানানোর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। যেহেতু সেই সময় বর্ষাকাল ছিল, তাই এই মাছ ধরার জালটি তিনি বানাচ্ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন মাছ ধরার লম্বা জাল বানানো কতটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর তখনকার সময়ের একটি হ্যারিকেন জ্বালিয়ে সে জাল বানাচ্ছিল। রাত 9টা বাজার পর বাবা এসে বলল, কিরে মামুন, আর কত জাল বানাবি, আজ রেখে দে, পরে আবার শুরু করিস। কিন্তু আমি আগেই বলেছি মামুন একটু ডান পিটে স্বভাবের ছেলে, তাই বাবাকে বললেন রাতের মধ্যেই এই জাল বানিয়ে তিনি শেষ করবেন এবং কাল ভোরে এই জাল পেতে মাছ ধরবেন। বাবা আর জোরাজুরি করলেন না, শুধু বললেন তাড়াতাড়ি কাজ শেষ করে ঘুমিয়ে পড়তে। সম্মতি জানলেন তিনি। তো কাজ করছেন তো করছেনই, অনেক লম্বা একটি জাল। রাত তখন আনুমানিক 12টা কি 1টা, আর সে সময় গ্রামে রাত 12টা মানেই নির্জন, নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক সহ হাড় হিম করা সব অনুভূতি। সে কাজ করছিল, হঠাৎ চাঁদের আবছা আলোয় দেখতে পেল তাদের বাড়ির পেছনের একটি বাঁশঝাড়, সেটার একটু সামনেই তার এক বন্ধু দাঁড়িয়ে আছে। সে শুধু চাঁদের আলোয় তার বন্ধুর পুরো শরীরটা আবছা দেখতে পেল, কিন্তু তার মুখের অংশটা দেখা যাচ্ছিল না। সে কে মুখ না দেখলেও বন্ধুকে চিনতে পারল। তখন দেখল তার বন্ধু হাত দিয়ে তাকে যাওয়ার জন্য ইশারা করছে। মামুন একটু থতমত খেয়ে গেল, কেননা এত রাতে গ্রামে কোনো মানুষ জেগে থাকে না। সে ছোটবেলায় এমন ভয়ের ঘটনা অনেকবার শুনেছে, রাতে কেউ সেভাবে ডাকে। তো সে এতটা ভয় পেলেও ভাবল বন্ধুই হবে হয়তো, তাই বন্ধুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। যাবার আগে সে হাত বাড়িয়ে কাছে থাকা একটা বটি নেয়, কেননা সে সময় গ্রামে প্রায়ই ডাকাতের ঘটনা শোনা যেত। তাই একটা বটি এক হাতে নিয়ে বন্ধুর দিকে এগিয়ে যেতে লাগল। যখন সে বন্ধুর থেকে 10 হাত দূরে, তখন বন্ধু পেছনের দিকে ঘুরে হাঁটা শুরু করে। এতে সে একটু অস্বস্তি বোধ করে, কেননা তার সাথে কোনো কথা না বলেই বন্ধু হাঁটা শুরু করেছে। তো হাঁটতে হাঁটতে এক সময় নদীর পাড়ে এসে পৌঁছায় তারা। সে অনেক দ্রুত হেঁটেও বন্ধুকে ধরতে পারছিল না। হঠাৎ তার একটু দূরে গিয়েই বন্ধুটি দাঁড়িয়ে যায়। তার বন্ধুর নাম ছিল জলিল। সে বলে, কিরে জলিল, রাত 12টা 1টায় তুই আমাকে এই নির্জন নদীর পাড়ে কেন নিয়ে আসলি? তার বন্ধু কোনো উত্তর দেয় না। অনেকবার জিজ্ঞেস করার পরও উত্তর মিলছিল না। এই সময় মামুনের হাতে সেই দা বা বটিটা ছিল। আচমকাই তার বন্ধু সামনে ফিরে তাকায় এবং সে যা দেখে তা কোনো সুস্থ মানুষ কখনো দেখতে চাইবে না। তার শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে দেখে একটি নারী মূর্তি সাদা কাপড় পরা। তার চোখ রক্তবর্ণ, মুখটি ক্ষতবিক্ষত, মনে হচ্ছে সে নিজের নখ দিয়েই তার গাল ক্ষতবিক্ষত করেছে। তখন মামুন প্রচণ্ড ভয় পায়, সে দোয়া পড়তে থাকে। একসময় প্রচণ্ড ভয় পেয়ে সে তার হাতে থাকা বটিটা সেই অবয়বের দিকে ছুঁড়ে মারে। হঠাৎ করে সেই বটিটা অবয়বের শরীর ভেদ করে পেছনে চলে যায়। তখন পুরো জায়গা জুড়ে এক ভয়ানক শব্দ ওঠে। সেই অবয়বটি একটি বড় বাদুরের রূপ নেয় এবং সেই বাদুরের অবয়বের মুখটি ছিল আগের দেখা নারীর মতো। সেই বাদুরটি তখন তার দিকে আসতে থাকে। একসময় তার বাম হাতে একটি আঁচড় কেটে আকাশে উঠতে উঠতে চলে যায়। হঠাৎ এই আকস্মিক অবস্থা সে মেনে নিতে পারে না, সেখানেই জ্ঞান হারায়। সকালবেলায় তাকে সে নিজের বিছানায় আবিষ্কার করে। তার শরীর জ্বরে ভুগছিল, তার হাত পা সে নাড়াচাড়া করতে পারছিল না। দুদিন যাবার পরও যখন তার জ্বর একটু কমছিল না, তখন তার বাবা এলাকার মসজিদের হুজুরের শরণাপন্ন হন। তখন হুজুর বলেন মাগরিবের নামাজের পরে তিনি বাসায় আসবেন। তো মাগরিবের নামাজের পরে সেই হুজুর মামুনদের বাসায় আসেন এবং তিনি বলেন তার কাছে থাকা কতগুলো জিনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন একটি বদ জিনের কাজ এটি, যে তাকে আসুর করেছে। তখন সেই হুজুর জিনের সাথে কথা বলেন, কিন্তু জিনটি কিছুতেই শরীর ছেড়ে যেতে চায় না। তখন তিনি অনেক কিছুর মাধ্যমে, অনেক তর্ক বিতর্কের মাধ্যমে সেই জিনটিকে ছেড়ে চলে যেতে বাধ্য করেন, কিন্তু কিছু শর্ত দিয়ে যায়। সে মধ্যরাতে কোন নির্জন স্থানে একা পেলে সে আবার মামুনকে আসুর করবে এবং আর কখনো ছাড়বে না। লিসেনার্স, ভাবছেন ঘটনা এখানেই শেষ? পুরোটা ভয় পাওয়ার জন্য ঘটনাটি শুনতে থাকুন। মামুনের বয়স যখন 22-23 বছর হয়, তখন সে কাজের খোঁজে বিদেশে পাড়ি জমায়। সে যে দেশে যায় সেটি ছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। সেখানে এসে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ শুরু করে। তো সেখানে সে থাকত এবং যে এলাকায় থাকত সেটি ছিল একটু গ্রামাঞ্চলে। সেখানে সে কিছু বাংলাদেশী এবং ভারতীয় প্রবাসীদের সাথে থাকত। এটি মূলত একটি মেস। সেখানকার কাজের একটি নিয়ম হল কাজে ফাঁকে কর্মচারীদের বিশ্রামের জন্য প্রতি মাসে 2 দিন করে তারা সেই কর্মচারীদের ছুটি দিত। কিছুদিন পর তারা সবাই একটি ছুটি পায়, মাত্র 2 দিনের জন্য। তারা সবাই মিলে প্ল্যান করে তারা সেখানকার একটি গ্রামে একদিনের জন্য বেড়াতে যাবে। সেখানে তারা ভোরে যাবে এবং রাতে ফিরে আসবে, এই ছিল পরিকল্পনা। সেখানে মামুন সহ আরো 2 জন ভারতীয়, 2 জন বাংলাদেশী ও 1 জন পাকিস্তানি ছিল। মোট 6 জন মিলে সেই স্থানে বেড়াতে যায়। তারা পরদিন ভোর 6টায় সবাই গন্তব্যস্থলে রওনা দেয় এবং 9টার মধ্যে সেখানে পৌঁছে যায়। সেখানে তারা দুপুরে সবাই মিলে পিকনিক করে খাবারের আয়োজন করে এবং সকল গ্রামবাসীদের সাথে পরিচিত হয়। যখন বিকেল 4টা, তখন তারা গ্রামের পাশে একটি বনের মতো এলাকায় ঘুরতে যায়। তারা সেখানে বসে তাস খেলছিল। এদিকে মামুনের আবার তাস খেলা বিরক্তিকর লাগে, তাই সে জঙ্গলের ভেতর যেতে থাকে এবং দেখতে পায় উঁচু একটি পাহাড়ের মতো জায়গা। তার কাছে তখনকার সময় একটা ক্যামেরা ছিল। সে ভাবে সেই ক্যামেরা দিয়ে ছবি তুলবে, কেননা সেই পাহাড় থেকে চারপাশের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল। সময়টা তখন সন্ধ্যার একটু আগে আগে, জঙ্গলে তখন অন্ধকার নেমে এসেছে। সে পাহাড়ে উঠে ছবি তোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ায় তার ছবি এতটাও ভালো হচ্ছিল না, তাই সে আরো মনোযোগ দিয়ে চারপাশের সুন্দর ছবি তুলছিল। হঠাৎ সে শুনতে পেল একটি কান্নার আওয়াজ, কি যেন নাকি সুরে কাঁদছে। সে তার ক্যামেরা দিয়ে ছবি তোলা বন্ধ করল এবং কান্নার উৎস খুঁজতে চারপাশে তাকাল, কিন্তু হঠাৎ দেখতে পেল যে একটু পাহাড়ের নিচের দিকে একটা বোরকা পরা মহিলা বসে কাঁদছে। এতক্ষণে প্রায় সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হতে শুরু করেছে। সে তখন মেয়েটির কান্নার কারণ জানতে চায় এবং সেই কারণেই নিচে নামতে থাকে। কিন্তু যখন 20 হাত দূরে সেই মহিলা, তখন মহিলাটি মামুনের দিকে ফিরে তাকায়। মামুন দেখতে পায় এটি কোনো মহিলা নয়, সাক্ষাৎ পিশাচ। তার গালে মুখে কোনো মাংস নেই, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরছে। সে এতটাই ভয় পায়, পাহাড় থেকে পড়ে যেতে শুরু করে। হঠাৎ হোঁচট খায় সে। তার হাতে থাকা ক্যামেরা দিয়ে সে সময় সে দুটি ক্লিক করে, যেন তার সাথের ছেলেগুলোকে সে সেটা দেখাতে পারে। মামুন যখন গড়াতে গড়াতে সেই মহিলার একদম কাছে চলে এলো, তখন মহিলাটি একটা আত্মচিৎকার দিয়ে উঠল, যা এতটাই ভয়ানক ছিল ভয়ে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে যখন তার বন্ধুরা দেখল মামুন আসছে না, তখন তারা বনের ভেতর খুঁজতে শুরু করল এবং অনেক খোঁজাখুঁজির পর তারা মামুনকে সেই পাহাড়ের একটি গাছের নিচে অজ্ঞান অবস্থায় পায়। ধরাধরি করে তাকে গাড়িতে তুলে নিয়ে আসে, মুখে পানি ছিটিয়ে দেয় এবং জ্ঞান ফেরায়। সে তখন তাদের সবকিছু বলে না, প্রচণ্ড ভয় পেয়েছিল, কোনো কথা বলছিল না। সবাই তার নীরবতা দেখে একটু হকচকিয়ে যায়। একটা চঞ্চল ছেলে এভাবে নীরব হয়ে গেল। যাই হোক, মেসে ফিরে সে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। মেসের একটি রুমে সে একাই থাকত। রাত কয়টা হবে জানা নেই, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে একটা সময় লক্ষ্য করে তার রুমের মেঝেতে একটা অবয়ব বসে আছে। অবয়বটিকে স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ অবয়বটি গুমানির মতো একটা আওয়াজ করে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পায়। হঠাৎ অবয়বটি উঠে দাঁড়ায় এবং মামুনের গলা চেপে ধরে। তখন মামুন প্রচণ্ড জোরে চিৎকার দিতে থাকে। একসময় তার পাশের দুজন বন্ধু উঠে আসে এবং দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা এপাশ থেকে লাগানো এবং মামুন বিছানা থেকে একটুও নড়াচড়া করতে পারছিল না। পরে তার বন্ধুরা দরজা ভেঙে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। সকালে মামুন ঘুম থেকে উঠলে সবাই তাকে গতরাতের কথা জিজ্ঞেস করলে সে সব জানায় এবং তার মানসিক দিক বিবেচনা করে তার বস তাকে 2 মাসের ছুটি দিয়ে দেশে ঘুরে আসতে বলে। আসলে সে এইসব ঘটনায় প্রচণ্ড ভেঙে পড়েছিল। প্রায় রাতেই এরকম ভয়ানক স্বপ্ন দেখত। পরে যখন তারা সেই ক্যামেরার ছবিগুলো চেক করে, তখন যা দেখতে পায় তা আরো ভয়ঙ্কর ছিল। তারা দেখে ছবিটি সেখানে আছে, কিন্তু ছবির ভেতর যে অবয়বটিকে দেখার কথা, কোনো অবয়বের চিহ্ন সেখানে নেই। সেখানে শুধু একটি পাহাড়ের কোন একটি অংশের ছবি। আসলে যেই জায়গায় অবয়বটি থাকার কথা ছিল সেই জায়গাটি একেবারেই ফাঁকা। এটা দেখে মামুনের বিস্ময়ের আর কোনো শেষ থাকে না। তার আর বুঝতে বাকি থাকে না কি ঘটেছে তার সাথে। পরের সপ্তাহে ইরাক থেকে বাংলাদেশে সে ফিরে আসে এবং বাবাকে পুরো ঘটনাটি জানায়। তার বাবা ছেলের ভয়ানক পরিস্থিতি শুনে একটু ভয় পায়, তাই সেদিনই তাদের এলাকার আরেকজন বড় হুজুরের কাছে নিয়ে যায় এবং সব ঘটনা খুলে বলে। অতঃপর হুজুর 2 দিন পর পুনরায় তার কাছে যেতে বলেন। 2 দিন পর তারা আবার সেই হুজুরের কাছে যায়। তখন হুজুর তাকে বলে, মামুনকে নাকি একটি জিন তার কিশোর বয়সে আসর করেছে। আগে যেই হুজুরকে দিয়ে চিকিৎসা করিয়েছিল মামুন, তিনি ছিলেন কিছুটা অনভিজ্ঞ, তাই এই সমস্যার সম্পূর্ণ প্রতিকার হয়নি। তখন হুজুর আসন বসান এবং অনেক কষ্টে সেই জিনকে তারা হাজির করতে সক্ষম হন। জিনটি বলে, ছোটবেলায় মামুনকে দাদি আঘাত করেছিল, তাই সে এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। তখন হুজুর অনেক কৌশলে সেই জিনটিকে বোতলবন্দি করেন এবং হুজুর মামুনদের একটি চমকপ্রদ তথ্য দেন, যা ছিল এরকম যে সেই জিনটা যখন মামুনকে বাংলাদেশে ক্ষতি করতে পারেনি, তাই মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে গিয়ে সে মামুনের জীবনে সমস্যার সৃষ্টি করেছে। অতঃপর হুজুর মামুনকে একটি তাবিজ দেন এবং রাতে নির্জন স্থানে একা যেতে নিষেধ করেন। পরবর্তীতে তার আর কোনো সমস্যা হয়নি। তো এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আজ আবার
সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে জিজ্ঞেস করব না কেমন আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর তলে, আমি ভালো আছি। আমার নাম তিমা, আমি ইন্টারমিডিয়েট শেষ করে এখন অনার্সে ভর্তি হব। আমার বাসা নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়। আমি আগে ভূত এফএম শুনতাম, এখন ভূত ডট কম শুনি। ভূত ডট কমে পাঠানো এটি আমার প্রথম ঘটনা। ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আপনি আমাকে জানিয়ে দেবেন। আমার নিজস্ব ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেব। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। এটি আমার দাদা বাড়ি থেকে ফুপির কাছে শোনা একটি সত্য ঘটনা। আমার দাদা বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলায়, গ্রামের নাম চাচই। আমি গতকাল আমার দাদা বাড়ি গিয়ে ঘটনাটি ফুপুর কাছ থেকে শুনেছি। ফুপি যেভাবে বলেছেন সেভাবে ঘটনাটি আমি লেখার চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। লিখছি ফুপির ভাষায়। আমাদের বাড়ির পাশে যে পুকুরটি আছে সেখানে প্রায় কয়েকদিন ধরে আমরা দুইটি সাপকে আসা যাওয়া করতে দেখছিলাম। স্বাভাবিকের তুলনায় সাপটি একটু বড় ছিল। আমার হাজবেন্ডের ভাগ্নে অর্থাৎ আমার ননদের ছেলে সাপটাকে দেখে একটা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল। যখন আমার ভাগ্নে সাপটিকে মেরে ফেলে তখনই সে খেয়াল করে একটি সাপ তাকে ধাওয়া করছে। সে তখন কোনোভাবে প্রাণ নিয়ে বেঁচে বাড়ি ফেরে। তারপর থেকেই সাপটি যখনই তাকে একা পেত ধাওয়া করত। এরকম করে প্রায় তিন চার দিন কেটে যায়। তারপরে আমরা বিষয়টি জানতে পেরে একজন সাপুরেকে খবর দেই। সাপুরেটি অন্য গ্রামের ছিল। সাপুরের সাথে আরো তিনজন মানুষ এসেছিল। তিনি আসার পরে আমাদের বাড়ির চারপাশ কয়লা দিয়ে কিছু একটা করেন, যেটিকে তাদের ভাষায় বলা হতো বন্ধ। লিসেন্সের বোঝার উদ্দেশ্যে আমি বিষয়টি একটু বুঝিয়ে বলতে চাই। জায়গা বন্ধ অর্থাৎ তারা কয়লা দিয়ে কিছু একটা মন্ত্র পড়ে যাতে ওই সাপ ওই জায়গায় যেতে না পারে। এভাবে সেই জায়গা বন্ধ করা হয়। তারপরে একটি জায়গায় উনি মাদুর বিছিয়ে বসে এবং সাথে ভাগ্নেকে রাখে। তারপর কাঁচের গ্লাসে পানি নিয়ে মার্বেল রাখে। পানির দিকে তাকিয়ে আমাদের বাড়ির বিভিন্ন জায়গায় তিনি বলছিলেন এবং সেখান থেকে তিনজন লোক সাপ উদ্ধার করে নিয়ে আসছিল। তার ভেতর একটি কথা বলে রাখি, তারা আমাদের গ্রামের না হয় আমাদের বাড়ির আশেপাশের জায়গাগুলো তারা চিনত না, তাই আমাদের বাড়ির কিছু লোক তাদের সঙ্গে নিয়ে প্রতিবার যাচ্ছিল। তারপর যখন আমরা জানতে পারি যে সেখানে সাপ উদ্ধার হচ্ছে আমরা সবাই যাই। আমরা যতগুলো মহিলা সেখানে ছিলাম সবাইকে বলা হয়েছিল মাথায় কাপড় সরিয়ে চুলগুলো খুলে দিয়ে মাটিতে বসে পড়তে। আমরা ঠিক সেভাবেই বসেছিলাম এবং প্রত্যেকটা দৃশ্য দেখছিলাম। হঠাৎ করে আমার সেই ভাগ্নে বলে ওঠে, এখানে কি সেই সাপটি আছে যে সাপটি আমাকে ধাওয়া করে? এই কথা শুনে সাপুরে ভাগ্নের দিকে তাকিয়ে উত্তর দেয়, হ্যাঁ এখানে সেই সাপটি আছে। তারা আরো বলে, দুটি জোড়া সাপ ছিল ওরা, তুমি স্ত্রী সাপটিকে মেরে ফেলেছ, পুরুষ সাপটি তোমাকে ধাওয়া করছে। তিনি বলেন সেই সাপটি কোথায় আছে, তিনি সেই গর্তের কথা বলে দেন। তার সাথীরা সাপ আনতে চায়। তখনই আমার ভাগ্নে মাটিতে লুটিয়ে পড়ে এবং কিভাবে যেন হাত পাশে নাড়াচাড়া করছিল, অনেকটা সাপের মতো মাটিতে লুটিয়ে পড়ছিল সে। খুব শক্তিশালী ছয়জন পুরুষ মানুষ তাকে আটকে রাখতে পারছিল না। হঠাৎ করে সাপুরে চিৎকার করে বলে ওঠে, তোরা ফিরে আয়, ফিরে আয়, তোরা সেখান থেকে সাপ আনিস না। আমরা সবাই অবাক হয়ে যাই, দেখি ওনার কাণ্ড। উনি একাধারে কাকে যেন বলছিলেন, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তুমি আমার বাবা, আমাকে ক্ষমা করো। তিনি আরো বলেন, তোমরা যতগুলো সাপ উদ্ধার করেছ সবাইকে তার জায়গা মতো ছেড়ে দিয়ে আসো। তারপর একটি একটি করে সাতটি সাপকে যার যার গর্তে ছেড়ে দিয়ে আসা হয়। তারপর সেই সাপুরের মুখ থেকে আমরা জানতে পারি উনি পানির ভেতর একজন লোককে দেখেছিলেন যার পরনে ছিল সাদা জুব্বা, তিনি তসবি পড়ছিলেন, তার গালে ছিল সাদা তাড়ি, মাথায় টুপি। সাপুড়ে আমাদের বলেন, এটি কোনো সাধারণ সাপ নয় এবং একে ধরার ক্ষমতাও আমাদের নেই, আর এই সমস্যা তিনি নাকি সমাধান করতে পারবেন না। আমার ভাগ্নিকে বলেন, তুমি কি শাস্তি পাবে আমি জানি না। এই বলে তড়িঘড়ি করে ওনার সাথীদের নিয়ে চলে যান আমাদের বাড়ির চারপাশে ওই সব জায়গা যেখানে তারা কয়লা দিয়েছিলেন, পুরো কয়লা ভালোভাবে পরিষ্কার করে সঙ্গে নিয়ে চলে যান। তারপর আস্তে আস্তে আমার ভাগ্নি একসময় স্বাভাবিক হয়ে যায়। এটি ছিল আমার ফুপির কাছ থেকে শোনা ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এই বলেই তিমা তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের যে ঘটনাটি শোনাব তা একটি গ্রামের জেনারেটরকে কেন্দ্র করে। ঘটনার সময়কাল 2019, জায়গাটি সুন্দরী পাড়া, দোহার, ঢাকা। যে কথা না বললেই নয়, আমার বাবা মূলত সারা গ্রামে জেনারেটর সেবা দিত। আমার ভাই এবং আমি, আমরা যমজ। আমরা দুই ভাই জেনারেটর পরিচালনা করতে পারতাম। বাবার অনুপস্থিতিতে মূলত আমরা জেনারেটরের কাজ করতাম। আমাদের জেনারেটরের লাইনের তারগুলো পুরনো হয়ে যাওয়ায় মাঝে মাঝে ছিঁড়ে যেত। বাবা মাঝে মাঝে সেগুলো ঠিক করতেন। সময়টা ছিল রমজান মাসের শেষ দিন, অর্থাৎ চাঁদ রাত। বাবা লাইনের তার ঠিক করতে গেছেন, তাই জেনারেটরের কাছে আমাকে যেতে হয়েছে। আমার ভাই বাসায় না থাকায় আমি একাই যাই সেখানে। সময়টা ছিল রাত 12টা। ভয় যাতে না পাই তাই আমি মোবাইল চালাচ্ছিলাম। সেদিন মূলত কিছু হয়নি। ঘটনার শুরু হয় ঈদের দিন রাত 9টা বাজে। আমি ছিলাম বাসার পাশে। তখন হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায়। বাবা বাসায় না থাকায় আমার যেতে হয় জেনারেটর স্টার্ট করতে। যাওয়ার সময় দেখলাম আমার বাসার পাশের এক বড় ভাই সেখান থেকে জেনারেটরের একটু দূরে। আমি জেনারেটরের কাছে গিয়ে জেনারেটর স্টার্ট করলাম। স্টার্ট করার পর আমি মেশিনে পানি দিচ্ছিলাম। আমার হাতে ছিল একটি টর্চ লাইট, যার চার্জ বেশি ছিল না, তাই আলো অনেক কম হচ্ছিল। জেনারেটরটা ছিল আমাদের বাসার পেছনের ক্ষেতের নিচের ক্ষেতে, তাই সেখানে যেতে একটা ঢালু জায়গা পার হতে হয়। জেনারেটরে যখন পানি দিচ্ছিলাম তখন শুনতে পাই আমার ভাই আমাকে ডাকছে। ওই ঢালু জায়গা থেকেই তার ডাক শোনা যাচ্ছে। দেখলাম কেউ নেই। আবার শুনতে পাই ডান দিক থেকে বাবা বলছে, মেশিন বন্ধ কর। ডান দিকে লাইট ধরলাম, কেউ নেই। এই ঘটনা ঘটার একটু পরে ইলেকট্রিসিটি চলে আসে, তাই আবার যেতে হয় মেশিন বন্ধ করতে। মেশিন বন্ধ করার পর আমি তার খুলতে সাহস পাইনি, ভয়। কেননা তখন শুনতে পাই সেই বড় ভাই যাকে দেখে এসেছিলাম রাস্তায়, সে মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছে। তখন যাতে ভয় না পাই তাই তাকে ডাক দিতে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম কেউ নেই। আবার গেলাম জেনারেটরের কাছে, এসে তার খুলে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি আমার ভাই ঘুমিয়ে আছে। বাসায় বললাম এমন ঘটনা ঘটেছে। তারপর সকালে ভাইকে জিজ্ঞেস করলাম সে ওখানে গিয়েছিল কিনা। সে বলে যায়নি। তখন সেই বাসার পাশের বড় ভাইকে জিজ্ঞেস করলাম তিনি গিয়েছিলেন কিনা। জানালেন যাননি। বললেন, তোমার সাথে দেখা করার পর আমি বাসায় চলে গেছি। তারপর জানতে পারলাম বাবার সাথেও সেম ঘটনা ঘটেছে, অর্থাৎ সেখানে সত্যি কিছু আছে। সেই জিনটা মূলত একটি শিমুল গাছে থাকত। একদিন জেনারেটর নষ্ট হয়ে গেলে বাবা, ভাই, মা, আমরা সবাই সেখানে ছিলাম। মার হাতে ছিল লাইট, আমরা জেনারেটর ঠিক করছিলাম। তখন আমি কিছু শব্দ শুনতে পাই, মনে হচ্ছিল কেউ যেন ডাক দিল, কিন্তু আমি সেদিকে মন দিলাম না, যেহেতু আমার সাথে একটা ঘটনা ঘটেছে তাই সেখানে আমার একা যাওয়া নিষেধ ছিল। মা যেত আমার সাথে। একদিন আমি আর মা যাই জেনারেটরের কাছে, জেনারেটর স্টার্ট দিয়ে লাইনের সাথে তার সংযোগ দিতে যাই। তখন দেখি একটি সাপ, সাদা রঙের, ত্রিভুজ আকৃতির, আর সাপের শরীরটা যেন জলজল করছে। আমি দূরে সরে যাই। আমার দূরে সরে যাওয়া দেখে মা ভয় পেয়ে যায়। মা ভাবে আমি মনে হয় জিনটাকে দেখেছি। পরে আবার গিয়ে তার সাথে লাইনের সংযোগ দেই, অর্থাৎ জেনারেটরের সাথে লাইনের সংযোগ। পরে একদিন জানতে পারি জিনটা নাকি সাপের রূপে থাকতে বেশ পছন্দ করে। ঘটনায় ফেরা যাক, আমার এক খালা মূলত কবিরাজ, তার সাথেও জিন রয়েছে। আমার মা সেই খালা আমাদের বাসার পেছনে যায় এবং খালা তখন দেখতে পায় সেই জিনটা আছে, কিন্তু তখন বলেনি আমার মাকে, আমার মা ভয় পাবে বলে। পরে সে আমার মাকে বলে, আমি তখন আপনাদের শিমুল গাছের কাছে ওই জিনটাকে দেখেছি, আপনাকে বলিনি ভয় পাবেন, জিনটা ওই শিমুল গাছে থাকে। আগে ছিল পাশের গ্রামের এক ভিটায়, সেই ভিটায় বাড়ি তৈরি করা হবে তাই কেউ একজন জিনটাকে এখানে চালান করে দিয়েছে। তিনি আরো জানান জিনটি মূলত আমার দাদাদের সময় থেকে এখানে আছে। এই ছিল ঘটনা। ঘটনার অনেক অংশ বাদ দিতে হয়েছে, না হলে ঘটনাটি বড় হয়ে যেত। আমার বাবার সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে, ধীরে ধীরে লিখে পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। সালাম ও শুভেচ্ছা রইল প্রিয় রাসেল ভাই, আপনি তো সবসময় ভালোর তলে তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন। যাই হোক, আমিও ভালোর তলে। আমি মোহাম্মদ আসাদুজ্জামান সুজন, আজ আপনাদের কাছে একটি ঘটনা শেয়ার করব। এই ঘটনাটি পাবনার আটঘরিয়া থানার একটি গ্রামে ঘটা, সাল 2004 থেকে 5। এখন ঘটনায় আসি। আমার গ্রামের যে পাড়াতে আমি থাকি তারই পাশের পাড়ার এক বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি তাঁর ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছি। তার নাম মিলন। তার ভাষায় ঘটনাটি এমন, আমার বড় ভাইয়ের নাম রশিদ, তিনি পেশায় একজন কর্মঠ কৃষক এবং সাহসীও বটে। তিনি আমাদের পাশের গ্রামে বিয়েও করেছেন, স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছে তার। আমাদের গ্রাম থেকে ওই গ্রামে যেতে একটি বিল পাড়ি দিতে হয়, আর ওই বিলের নাম হল ভূতাগারা বিল। গ্রামের সবারই জানা যে অনেক ভৌতিক কাহিনী ঘটেছে এই বিলে এবং এখনো ঘটে, যার প্রমাণ আমার বড় ভাই রশিদ নিচে। একদিন রশিদ ভাইয়ের বউ তার ছেলে মেয়ে সহ বাপের বাড়ি বেড়াতে গিয়েছিল। অনেকদিন পার হওয়াতে এখন তাদের আনার জন্য তিনি তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বের হলেন, কারণ বাড়িতে ধান কাটাকাটি লাগবে। তাই তার মায়ের যাতে সাহায্য হয় সেজন্য তিনি তাদের আনার জন্য শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বের হলেন। যাবার সময় রশিদ ভাইয়ের মা বাবা বলল, সকাল সকাল চলে যা বাবা, তুই তো আবার ওই বিল দিয়ে ছাড়া যাস না। রশিদ ভাই বলল, আচ্ছা আমার কোনো সমস্যা হবে না, তোমরা চিন্তা করো না, আমি এখনই বের হচ্ছি। এরপর মা বাবার দোয়া নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। পথে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হল, সেও একটু সাবধান করে দিল। রশিদ ভাই মাথা নেড়ে হুজুরকে সালাম দিয়ে চলা শুরু করলেন। তিনি ওই বিলের মধ্যখানে যখন আসলেন, তখন বেশ কয়েকটি কালো বেড়াল ও কুকুর দেখলেন এক জায়গায় বসে রয়েছে এবং তারই যাওয়া দেখছে। রশিদ ভাই কিছু না ভেবে হাঁটা চালিয়ে যেতে লাগলেন। বিকেল চারটার সময় তাঁর শ্বশুর বাড়ি পৌঁছালেন তিনি। রাস্তা থাকা সত্ত্বেও অনেক ঘোরা লাগে জন্য তিনি এই বিল পথেই যাওয়া আসা করেন। বাড়ি পৌঁছানোর পর সবাই একটু আনন্দ করল। জামাই এসেছে জন্য তার শাশুড়ি বোয়াল মাছ ও গরুর মাংস রান্না করেছিল। রাত দশটার সময় খাওয়া দাওয়া সেরে রশিদ ভাই তাঁর স্ত্রীকে বলল যে, আজ তো তোমাদের নিতে পারলাম না, অনেক রাত হল, কিন্তু আমাকে যেতেই হবে, কারণ মাঠে পাকা ধান। কার মনে কি আছে তা কি আর বলা যায়, দেখাশোনা তো আমারই করতে হবে, তাই তোমরা থাকো, আমি কয়েকদিন পর আবার এসে তোমাদের নিয়ে যাব। এই কথা শুনে তার শ্বশুর শাশুড়ি বলল, কি যে বলো বাপু, এত রাতে কি কেউ যায় নাকি? ভ্যান ট্যান কিছুই পাবে না এখন, তার উপর বোয়াল মাছ ও গরুর মাংস খেয়েছ, তাই যাওয়ার চিন্তা ছেড়ে আজকে থাকো, সকালে যেও। রশিদ ভাই বলল, আপনারা কিছু মনে করবেন না, আমাকে যেতেই হবে, নইলে ক্ষতি হয়ে যেতে পারে, আর কাল সকাল থেকেই ধান কাটার কাজ শুরু করতে হবে আমার। কামলাদের বলেও রেখেছি সকালে আসার জন্য। এভাবে একটু কথা চলার পর শ্বশুর বলল, আচ্ছা কি আর করার, যাও তাহলে, কিন্তু অজু করে পাক পবিত্র হয়ে যাও, আর আমার টর্চটা নিয়ে যাও, আর হ্যাঁ, রাস্তা দিয়ে যেও কিন্তু বাবা। রশিদ ভাই শ্বশুরের কথা মতো অজু করে টর্চ লাইট নিয়ে তার স্ত্রী সন্তানকে বুঝিয়ে রওনা দিল। সাথে একটা ছোট লাঠি সঙ্গে নিয়েছিল সে। তারপর হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হয়ে সামনে সেই বিল। এখন রশিদ ভাই রাস্তা দিয়ে ঘুরে না গিয়ে ওই বিলের মধ্যে দিয়েই যাবার জন্য নামলেন, কারণ তার মনে এখন তাড়াতাড়ি বাড়ি ফেরার চিন্তা। যখন তিনি বিলে নামলেন, তার মনে হল আরো অনেকেই ঝুপ ঝুপ করে আওয়াজ তুলে নামল তার পেছনে। রশিদ ভাই একটু থমকে দাঁড়ালেন, তবে পেছনে তাকালেন না, ভাবলেন কি না কি, থাক তাদের মতো তারা, আমি আমার মতো হাঁটি। এভাবে কিছুক্ষণ হাঁটার পর রশিদ ভাই খেয়াল করলেন, তিনি হাঁটা বন্ধ করলে তারাও হাঁটা বন্ধ করে, মানে একদম রশিদ ভাইয়ের তালে তালেই তারা হাঁটছিল। এটা বুঝতে পেরে তিনি একটু ভয় পেলেন, কিন্তু সাহস হারালেন না। রশিদ ভাই ভরসা পাচ্ছিল এজন্য যে সে এখন অজু অবস্থায় এবং পবিত্র অবস্থায় আছেন। তারপর অনেকটা পথ যাবার পর হঠাৎ তিনি খেয়াল করলেন, তার দুই পাশ দিয়ে অদৃশ্যভাবে কে যেন তার হাতের টর্চ কেড়ে নিতে চাইছে। এটা দেখে এবার সে বেশ ভয় পেল। হাতের টর্চটা খুব শক্ত করে ধরে দোয়া দরুদ পড়তে পড়তে জোরে হাঁটতে শুরু করল। একটু পর খেয়াল করলেন যে বেশ কয়েকটি কালো বেড়াল তার লুঙ্গি ধরে টানছে। তিনি এই কাণ্ড দেখে দাঁড়িয়ে গেলেন। ভয়ে দোয়া পড়তে পড়তে সে বেড়ালদের তাড়ানোর উপক্রমে একটি বেড়ালকে পা দিয়ে আঘাত করল। সাথে সাথে একটি বেড়াল থেকে তিনটি হয়ে গেল। এভাবে অনেকগুলো বেড়াল হয়ে গেল তার চারপাশে। তিনি তবুও সেভাবেই বেড়ালদের সরিয়ে হাঁটছিলেন। হঠাৎ তার সামনে লক্ষ্য করল বিশাল বড় দুটি কালো কুকুর কোথা থেকে এসে তার পথ আগলে দাঁড়াল। রশিদ ভাই খেয়াল করলেন যে সেই কুকুরদের চোখ দিয়ে যেন রক্ত পড়ছিল, এত লাল চোখ। রশিদ ভাই টর্চের আলো একাধারে জেলে রেখেছে। টর্চের চার্জ প্রায় শেষ, আলো জ্বালিয়ে রেখে সেখানেই তিনি দাঁড়িয়ে রইলেন, কারণ তিনি নড়তেই পারছেন না। বেড়াল আর কুকুররা তাকে ঘিরে রেখেছে। এমন সময় ভয়ানক আওয়াজ করে রশিদ ভাইয়ের হাতের বাম দিক থেকে বিশাল লম্বা একটি বিভৎস চেহারার অবয়বকে তার দিকে এগিয়ে আসতে দেখলেন তিনি। এটা দেখে সে জোরে আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে মাটিতে বসে পড়লেন। তার হাতে টর্চ চলছে তখনও। তিনি ভাবছেন আজই হয়তো তার দুনিয়াতে শেষ দিন, তাই দোয়া পড়ছে আর চোখ বুজে বসে রয়েছেন তিনি। আর মৃত্যুর অপেক্ষা করছিলেন তখন, কিন্তু রাখে আল্লাহ মারেকে কিছুক্ষণ পর তিনি চোখ বোজা অবস্থাতে খেয়াল করলেন, একটি দমকা হাওয়ার মতো কি যেন এসে তার চারিদিকে ঘুরছে এবং রশিদ ভাইয়ের ওই ছোট লাঠি দিয়ে সে অবয়বসহ কুকুর বেড়ালদের তাড়াতে তাড়াতে বলছে, তোদের সাহস তো কম নয়, তোরা আমার গ্রামের লোকের ক্ষতি করবি। একথা শুনে রশিদ ভাই তার কণ্ঠ চিনতে পারল, এ যে আমাদের গ্রামের গুলজার চাচার গলার আওয়াজ, কিন্তু চাচা তো অনেক আগেই মারা গিয়েছে। তার ভালো মানুষের সুযোগ নিয়ে কারা যেন তাকে মেরে গ্রামের এক প্রান্তে ফেলে রেখেছিল। রশিদ ভাইও তার জানাজাসহ দাফনে অংশ নিয়েছিলেন। এসব ভাবতে ভাবতে হঠাৎ সেই সব অপশক্তিগুলো যেন ধূলিসাৎ হয়ে গেল। তবে রশিদ ভাইয়ের ভয় কিন্তু কমেনি একটুও। তিনি চোখ বড় বড় করে এদিক ওদিক দেখতে লাগল। হাতের টর্চ একদম অল্প অল্প জ্বলছে তখনও। এমন সময় গুলজা চাচার কণ্ঠ ভেসে এলো পেছন থেকে, বললেন, রশিদ, তোকে না তোর শ্বশুর শাশুড়ি বলেছিল আজ রাতে থেকে যেতে, তাদের কথা শুনিসনি কেন? ধান আগে না জীবন আগে তোর? আল্লাহ তোর হায়াত রেখেছে রে, তাই বাঁচলি আজ। শোন, মুরব্বীদের কথা কখনো অমান্য করতে হয় না, বুঝলি? গুলজার চাচার গলার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল চারিদিকে তখন। রশিদ ভাই এ কথাগুলো শুনে জমে দাঁড়িয়ে আছে সেখানে। তারপর গুলজার চাচা বললেন, যা বাড়ির দিকে যা, আর শোন, পেছনে তাকাবি না ভুলেও, আমি আলো ধরছি তাই দিয়ে পথ দেখে দেখে বাড়ি চলে যা। রশিদ ভাই তখন মাথা নাড়িয়ে বিল দিয়ে বাড়ির পথ ধরে হাঁটা শুরু করলেন। তিনি বাড়ি আসা পর্যন্ত সেই আলো তাকে পথ চিনিয়ে নিয়ে এসেছে। বাড়ির মধ্যে প্রবেশের সাথে সাথে সেই আলো কোথায় মিলিয়ে গেল। এরপর সে তার মায়ের ঘরের দরজায় দাঁড়িয়ে মা বলে কয়েকটা ডাক দিয়েই জ্ঞান হারিয়ে ধূপ করে মাটিতে পড়ে গেল। তারপর মা ঘরে কারেন্ট জেলে একটি টর্চ নিয়ে বেরিয়ে এসে তাকে পড়ে থাকতে দেখেই হাউমাও করে কান্না জুড়ে দিল। ঘর থেকে রশিদ ভাইয়ের বাবা বেরিয়ে এসে সেও কাঁদতে লাগল। তাদের কান্নার আওয়াজে আশেপাশের লোকজন সবাই ছুটে এলো। তারপর ধরাধরি করে রশিদ ভাইকে শুইয়ে দিয়ে পানি ঢালতে লাগলো তার গায়ে। একজন গিয়ে ইমাম সাহেব হুজুরকে ডেকে আনল। তিনি এসে পানি পড়ে তার গায়ে বারবার ছিটাতে লাগল। একটু জ্ঞান ফেরার পর তখনই তাকে হাসপাতালে নিয়ে গেল সবাই। ডাক্তারের চিকিৎসা চলাকালীনই তার অনেক জ্বর ছিল গায়ে। ছয় দিন হাসপাতালে চিকিৎসা নেবার পর সে সুস্থ হলে সবাই যখন বলল, কি হয়েছিল তোমার, সে তখন সবাইকে বলল সেই ভয়ানক ঘটনাটির কথা এবং গুলজার চাচার সাহায্য করার কথা। সবাই তো ঘটনা শুনে অবাক। ইমাম সাহেব হুজুর বললেন, ভালো আত্মারা মানুষকে সাহায্য করে সুযোগ পেলে। গুলজার চাচা একজন ভালো মানুষ ছিলেন, গ্রামের সবার উপকার করতেন। এখন মরে গিয়েও সে গ্রামের মানুষের সাহায্য করছেন, কিন্তু এই গ্রামেরই কিছু মানুষ নামের শয়তানগুলো তাকে খুন করে ফেলে রেখেছিল, যার বিচার আজও হয়নি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন, আমিন। তো ভাইয়া, এই ছিল ঘটনা। আমার ইচ্ছা যে ঘটনাটি সিলেক্ট হলে দয়া করে আপনি পড়ে শোনাবেন। আপনার মুখে ঘটনাটি শোনার জন্য প্রতীক্ষায় থাকলাম, দয়া করে আমাকে নিরাশ করবেন না। ধন্যবাদ অন্তে মোহাম্মদ আসাদুজ্জামান সুজন, আটঘরিয়া, পাবনা। যাই হোক, এই ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আজকে এই মুহূর্তে আমাদের কোন লাইভ গেস্ট উপস্থিত নেই, কিন্তু আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সিফাত আলম। তিনি একটি ঘটনা শোনাবেন। আমরা কথা না বাড়িয়ে তার ঘটনায় চলে যাব। চলুন শুরু করা যাক।
আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি আমার এক পরিচিত আপুর কাছ থেকে। ওনার নাম শবনম জাহান। আপু আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ইন্ট্রো দীর্ঘায়িত না করে আমি সরাসরি আপুর ঘটনায় চলে যাচ্ছি। বলছেন স্বপ্নম জাহান আপু, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমার খালাতো বোনের জীবনের এক ভয়ঙ্কর অধ্যায়ের কথা। আমার বোনের নাম আফরিন। ওর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলো শুনলে যে কারোরই বিবেক নাড়া দিয়ে উঠবে। ঘটনাটি আমি কিভাবে জানতে পারলাম সেটা একটু আগে বলে নেই। প্রায় 16-17 দিন আগের কথা, আমার এক কাকাতো ভাইয়ের বিয়ের আয়োজন চলছিল। বিয়ে বাড়ি মানেই অনেক হইচই, নাচ গান, মানুষের কোলাহল, এসব ভিড়ভাট্টা আর অতিরিক্ত আওয়াজ আমার কখনোই খুব একটা ভালো লাগতো না। আমি একটু নিরিবিলি থাকতে পছন্দ করি। আমাদের বাসায় একটা বড় পুরনো বাগান আছে। আমি সেদিন বিয়ে বাড়ির কোলাহল থেকে দূরে গিয়ে সেই বাগানে নিজের মতো করে গাছের ডালপালা ছাড়ছিলাম। কানে হেডফোন লাগানো ছিল, ভূত.কমের একটা পুরনো এপিসোড শুনছিলাম খুব মনোযোগ দিয়ে। হঠাৎ দেখি আমার সেই কাকাতো ভাইয়ের খালা আমার দিকে এগিয়ে আসছেন। উনি আমার বেশ কাছের একজন মানুষ। আমার কাছে এসে উনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কানে কি লাগিয়ে রেখেছ, এগুলো কি শোনো তুমি মন দিয়ে? আমি ওনার দিকে তাকিয়ে একগাল হাসি নিয়ে বললাম, খালা এটা ভূত.কম, এখানে মানুষ তাদের জীবনে ভয়ঙ্কর সব অভিজ্ঞতা শেয়ার করে থাকে। আমার কথা শুনে খালার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। উনি বেশ বিরক্ত হয়ে আমাকে বললেন, এই সমস্ত আজগুবি বিষয় থেকে তোমরা একটু দূরে থাকতে পারো না? সারাদিন এই ফোন কানে গুঁজে রাখো, তোমরা যে কোনো ফোনের ভেতরে যে কি পাও আমি সত্যিই বুঝি না। খালার গলায় স্পষ্ট ক্ষোভ ঝরে পড়ছিল। আমি একটু অবাক হলাম, ফোন বা এইসব নিয়ে হঠাৎ এত রেগে গেলেন কেন উনি? আমি বেশ কৌতূহল নিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, খালা আপনি হঠাৎ করে ফোনের উপর এত রেগে যাচ্ছেন কেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলবেন? খালা একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখ দুটো কেমন যেন ছলছল করে উঠল, গলাটা ধরে এলো ওনার। নিজেকে কিছুটা সামলে নিয়ে খালা বললেন, এই একটা ফোনের কারণেই আমার একটা মাত্র মেয়ের জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল, ওর জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। খালার এই একটা মাত্র মেয়ের আফরিন আপু। আমি শুধু এইটুকুই জানতাম যে আফরিন আপু এখন মানসিক ভারসাম্যহীন। আগে সে বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করেই কেমন যেন পাগল হয়ে গেছে। তবে ঠিক কি কারণে তার এই অবস্থা হয়েছে সেটা আমার কখনোই সেভাবে জানা হয়নি। দূরের আত্মীয় হয় খুব বেশি যোগাযোগও ছিল না। সেদিন খালার কাছ থেকে আমি বিস্তারিত সবকিছু জানতে পারি। খালা ছিলেন, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। সালটা 2014-15 সাল হবে। আফরিন আপু তখন কেবল SSC পরীক্ষা দিয়েছে। আপু দেখতে অত্যন্ত সুন্দরী ছিল, মানে কি বলবো, তার সৌন্দর্যের প্রশংসা লিখে শেষ করা যাবে না। আমি নিজেই দেখেছি আপু আসলেই অনেক মায়াবী চেহারার অধিকারী ছিলেন। গ্রামের দিকের পরিবেশ তো বুঝতেই পারছেন, মেয়েদের বয়স একটু বাড়লেই বিয়ে দেওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগে। আফরিন আপুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। খুব অল্প বয়সেই আপুর জন্য একটা বেশ ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এলো। ছেলে ভালো, পরিবার সচ্ছল, তাই আর দেরি না করে আপুর বিয়ে দিয়ে দেওয়া হল। বিয়ের পর আপু গর্ভবতী হয়ে পড়েন এবং যথাসময়ে তার একটি সুন্দর ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়। ছেলে হওয়ার কিছুদিন পরে আপুর স্বামী জীবিকার তাগিদে বিদেশে চলে যান। আপুর শ্বশুরও অনেক আগে থেকে প্রবাস জীবন যাপন করতেন। আপুদের বাড়ি ছিল শাহজাহানপুর থানা বগুড়া। বাড়িতে সদস্য বলতে কেবলমাত্র কয়েকজন, আফরিন আপু, তার ছোট বাচ্চা, আপুর একটা ছোট দেবর যে ক্লাস 4 বা 5 পড়ে, আপুর শাশুড়ি শাহিদা আন্টি, আর বাসায় সবসময় দেখার জন্য একজন কাজের মেয়ে। কাজের মেয়ের নাম ছিল লতা। এই কয়েকজন মিলে তাদের সংসার বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ করেই তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা ওঠে। সেখানে প্ল্যান ছিল সারাদিন থেকে সন্ধ্যার আগেই তারা বাসায় ফিরে আসবেন, কিন্তু সেখানে যাওয়ার পর পরিস্থিতি এমন হল যে তাদের রাতে ওই আত্মীয়ের বাড়িতেই থেকে যেতে বাধ্য হল তারা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, তখন শাহিদা আন্টি কাজের মেয়েকে ফোন করলেন। শাহিদা আন্টি ফোন করে লতাকে বললেন, লতা শোনো, আজকে তো আমরা রাতে বাসায় ফিরতে পারছি না, তুমি একটা কাজ করো, বৌমার রুমে অনেক নগদ টাকা সোনাদানা রাখা আছে, তুমি আজ রাতে বৌমার রুমের ফ্লোরে বিছানা করে ওখানেই ঘুমিয়ে পড়ো, ঘরটা সাবধানে রেখো। লতা উপাস থেকে সাথে সাথে রাজি হয়ে গেল। লতা বলল, ঠিক আছে খালা, আপনারা চিন্তা করবেন না, আমি ভাবির ঘরেই ঘুমাবো আজ। সাহিদা আন্টি যখন লতাকে ফোনে কথাগুলো বলছিলেন তখন আফরিন আপু পাশেই বসা ছিলেন। সব কথা শুনে আপুর মেজাজ প্রচন্ড খারাপ হয়ে যায়। আপু এমনিতে একটু রাগী স্বভাবের ছিলেন। আপু শাশুড়িকে উদ্দেশ্য করে কড়া গলায় বললেন, আপনি কি কারণে লতাকে বললেন যে আমার ঘরে নগদ টাকা সোনাদানা আছে? এটা বলার কি খুব দরকার ছিল? আপনি কি জানেন না মেয়েটার স্বভাব কেমন? আসলে কাজের মেয়ে লতা একটু চোর স্বভাবেরই ছিল, টুকটাক জিনিসপত্র সরানোর অভ্যাস তার আগে থেকেই ছিল। আপু এটা জানত বলেই এত বেশি রিয়েক্ট করছিলেন, কিন্তু সাহিদা আন্টি আপুর কথায় তেমন পাত্তা দিলেন না। তিনি আপুকে বললেন, আরে আমি কি আর সাধে বলেছি, ও একা একা থাকবে তাই দায়িত্ব দিয়েছি, তুমি খামোখা তো চিন্তা করো না, তো যা বলার তো বলা হয়েই গেছে। আপু আর কথা বাড়ালেন না, কিন্তু ভেতর থেকে একটা অস্বস্তি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কোনো মতে রাতটা কাটল। পরদিন খুব ভোরেই আফরিনাপুর ফোন বেজে উঠল, লতা ফোন করেছে। রিসিভ করতেই ওপাশ থেকে লতা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, ভাবি সর্বনাশ হয়ে গেছে, বাসায় তো রাতে চুরি হয়ে গেছে। আফরিনাপু চমকে উঠলেন, গলাটা শুকিয়ে গেল। আপু অবাক হয়ে বললেন, চুরি হয়ে গেছে মানে, কি বলছিস তুই এসব? লতা তখন কাঁদতে কাঁদতেই বলল, হ্যাঁ ভাবি, আপনাদের ঘরের উপর টিন কেটে কারা যেন ঘরে ঢুকেছে, ঘরের সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি বাসায় আসেন। আসলে আপুদের বাড়ির চারপাশে ইটের প্রাচীর দিয়ে ঘেরা থাকলেও মূল ঘরের চালটা ছিল টিনের। চোরেরা খুব চালাকি করে রাতের অন্ধকারে সেই টিন কেটেই ঘরে প্রবেশ করেছিল। এই খবর শোনার পর আপু আর সাহিদানটি তড়িঘড়ি করে বাসায় ফিরে আসেন। বাসায় এসে দেখেন পুরো ঘরের জিনিসপত্র লন্ডভন্ড, আলমারি ভাঙা, আপুর গচ্ছিত নগদ টাকা আর অনেকগুলো সোনার গয়না গায়েব। সব মিলিয়ে প্রায় 4.5 লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয়ে গেছে। তখনকার সময় এটা মোটেও কোনো ছোট অ্যামাউন্ট ছিল না। সাথে সাথেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে পুরো বাড়ির তন্ন তন্ন করে খুঁজল, এদিক সেদিকে অনেক খোঁজ খবর নিল, কিন্তু চোরের কোনো হদিসই পাওয়া গেল না। আপু শুরু থেকে লতার উপর সন্দেহ ছিল। আপু শাশুড়িকে বারবার বলছিলেন, দেখলেন তো, আমি আপনাকে কাল রাতেই বলেছিলাম ওকে এসব না বলতে, এখন দেখেন কি অবস্থা হলো। এসব নিয়ে বাসায় একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। এর ঠিক দুদিন পর লতা সাহিদা আন্টির কাছে এসে খুব নিচু গলায় বলল, খালা আমার পরিচিত একজন খুব ভালো কবিরাজ আছে, সে নাকি হারানো জিনিস খুব সহজেই খুঁজে দিতে পারে, আপনি চাইলে ওই কবিরাজের কাছ থেকে আপনি খোঁজ দিতে পারেন, গেলে হয়তো চুরি যাওয়া জিনিসপত্র ফেরত পাওয়া যেতে পারে। সাহিদা আন্টি জিনিসপত্র হারিয়ে এমনিতেই দিশেহারা, তিনি সাথে সাথে রাজি হয়ে গেলেন। তখন লতা একটু ইতস্তত করে বলল, খালা আপনি গেলে একাই যাবেন, ভাবিকে সাথে নিয়ে যাওয়ার দরকার নাই। এই কথা শুনে আফরিনাপুর সন্দেহ আরো বেড়ে গেল। আপু ভাবলেন, আমাকে কেন যেতে বারণ করছে, নিশ্চয়ই এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে। আপু তখন নিজে থেকে কড়া গলায় বললেন, আমাকে যেতে মানা করছিস কেন তুই? আমিই আগে যাব, দরকার হলে তুই আর তোর খালা বাসায় থাকবি, আমি নিজেই ওই কবিরাজের কাছে যাব। লতা তখন আমতামতা করতে শুরু করল। অবশেষে অনেক তর্ক বিতর্কের পর আফরিনাপু আর সাহিদা আন্টি দুজনে মিলে সেই কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন। কবিরাজের আস্তানায় পৌঁছানোর পর তারা দেখেন কবিরাজ আসলে একজন মহিলা। সাহিদা আন্টি সেই মহিলা কবিরাজের কাছে গিয়ে বিস্তারিত সবকিছু খুলে বললেন। আফরিনাপু তখন ছোট বাচ্চাটাকে কোলে নিয়ে এক কোনায় বসেছিলেন, ছোট মানুষ তো এত বড় একটা ক্ষতির ধাক্কা সে সামলাতে পারছিল না। আপু বাচ্চাটাকে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, সে এক করুণ দৃশ্য। আপুর কান্না দেখে যে কারোরই মন গলে যাবার কথা। সেই মহিলা কবিরাজ প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আপুর এই করুণ কান্না দেখে সেই কবিরাজ পাথরের মতো শক্ত মনটাও যেন গলে গেল। কবিরাজ তখন একটা দীর্ঘশ্বাস ফেলে আপুকে উদ্দেশ্য করে বললেন, কাঁদিস না মা, তোর কান্না দেখে আমার মনটা কেমন যেন করছে, তোর বয়সী আমারও একটা মেয়ে আছে, তুই যে আমার কাছে এত আশা নিয়ে এসেছিস সাহায্য নেওয়ার জন্য, কিন্তু তোরা কি জানিস আমাকে ঠিক করা হয়েছে তোদেরই ক্ষতি করার জন্য? এই কথা শুনে আফরিনাপু আর সাহিদা আন্টি দুজনেই চমকে উঠলেন। আপু চোখের পানি মুছে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ক্ষতি করার জন্য মানে আপনি কি বলছেন? মহিলা কবিরাজ তখন আসল সত্যটা প্রকাশ করলেন। তিনি বললেন, হ্যাঁ রে মা, দুই দিন আগে একটা কম বয়সী মেয়ে আর তার একটা মাঝবয়সী লোক আমার কাছে এসেছিল। তারা এসে আমাকে বলেছিল যে শাহিদা নামের একজন মহিলা আমার কাছে আসবে হারানো জিনিস খুঁজতে। তারা আমাকে অনেক টাকা দিয়ে গেছে। শাহিদা নামের ওই মহিলা, আসলে আমি যেন তাকে বলি যে তার ছেলের বউ লোক দিয়ে চুরিটা করিয়েছে, মানে তোকে ফাঁসানোর জন্য তারা আমাকে টাকা দিয়েছে। শুধু তাই নয়, তারা আমাকে একটা তাবিজ দিতে বলেছিল, বলেছিল এই তাবিজটা যেন তোর শাশুড়ি তোকে কোনো খাবারের সাথে খাইয়ে দেয়, যাতে তুই নিজের মুখেই এই চোরের মিথ্যা দায় স্বীকার করে নিস। কবিরাজের কথা শুনে আফরিন আপু আর বুঝতে বাকি থাকল না এ কাজটা কার। আপু সাথে সাথে নিজের ফোন থেকে লতার একটা ছবি বের করে কবিরাজের চোখের সামনে ধরে বললেন, দেখুন তো, এই মেয়েটাই কি আপনাদের কাছে এসেছিল? কবিরাজ ছবিটা দেখে মাথা নেড়ে বললেন, হ্যাঁ রে মা, এই মেয়েটা এসেছিল, সাথে এই লোকটা ছিল। সবকিছু পরিষ্কার হয়ে গেল। আফরিন আপু আর শাহিদা আন্টি রাগে ফুসতে ফুসতে বাসায় ফিরে এলেন। বাসায় ঢুকেই আপু কোনো কথা না বলে লতাকে ধরে বেদম প্রহার শুরু করলেন। পিটুনির চোটে লতা সব সত্যি কথা স্বীকার করতে বাধ্য হল। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দেন ভাবি, আমি এলাকার দুইটা লোকের সাথে মিলে এই কাজটা করছি, আমাকে ছেড়ে দেন। এরপর এলাকার গণ্যমান্য লোকজন ডাকা হলো, একটা সালিশ বসানো হলো। বিচারে লতা ও তার সহযোগীদের কাছ থেকে চুরি যাওয়া সব জিনিসপত্র এবং টাকা উদ্ধার করা হলো। যেহেতু জিনিসপত্র ফেরত পাওয়া গেছে, তাই পুলিশ কেসটা তুলে নেওয়া হলো, কিন্তু লতাকে বাসা থেকে সাথে সাথে বের করে দেওয়া হলো। এই ঘটনার পর প্রায় দেড় মাস কেটে গেছে। জীবন আবার আগের মতো স্বাভাবিক হতে শুরু করেছে। একদিন দুপুরে আফরিন আপু বাসায় একা বসেছিলেন, হঠাৎ দেখেন লতা এসে হাজির। লতার হাতে একটা বেশ দামি চকচকে স্মার্টফোন। তখনকার সময় ওই ফোনটার অনেক দাম ছিল। লতা আপুর কাছে এসে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, ভাবি দেখেন তো, এই ফোনটার লক খুলতে পারেন নাকি? আফরিন আপু বেশ অবাক হলেন। আপু ভুয়ো কুচকে জিজ্ঞাসা করলেন, তোর কাছে এত দামি ফোন কোথা থেকে এলো? এটা কার ফোন? লতা তখন একটু মুচকে হেসে বলল, এটা আমার স্বামী কিনেছে, ও আমাকে ফোনটা ঠিক মতো দেখতেও দেয় না, তাই আমি লুকিয়ে নিয়ে এসেছি, এখন থেকে এই ফোন আমিই চালাবো। আফরিন আপুর মাথায় সাথে সাথে সন্দেহ দানা পাতল। লতার স্বামী নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা, দুবেলা ঠিক মতো ভাতই জোটে না তাদের, সে এত দামি ফোন কিনবে কোথা থেকে? আপু বুঝতে পারলেন নিশ্চয়ই ফোনটা লতা কোথাও থেকে চুরি করে এনেছে। আপু তখন ফোনটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল। আপু বললেন, দেখ, একজনের ফোনের পাসওয়ার্ড তো আরেকজন না জানলে খুলতে পারবে না, তবে ফোনটা তোর বেশ ভালোই হয়েছে। লতা তখন বেশ গর্বের সাথেই বলল, হ্যাঁ ভাবি, অনেক দামি ফোন তো। আফরিন আপু তখন একটা চালাকি করলেন। আপু বললেন, এত সুন্দর ফোন তোর স্বামী কিনেছে, দেখি ফোনটা হাতে নিয়ে তোর দুটো সুন্দর ছবি তুলে দিই, ছবিগুলো আমি তোর ভাইকে পাঠিয়ে দেব, যাতে সেও আমাকে আমার একটা ফোন কিনে দিতে পারে। লতা তো গ্রামের মূর্খ মেয়ে, সে এত সব চালাকি বুঝল না। সে খুব খুশি হয়ে ফোনটা কানের কাছে ধরে একটা পোজ দিল। আফরিন আপু খুব সতর্কতার সাথে ফোনের মডেল এবং লতার মুখ পরিষ্কার বোঝা যায় এমন কয়েকটা ছবি তুলে নিলেন। ছবি তোলা শেষে লতা ফোনটা নিয়ে চলে গেল। এর ঠিক দুই দিন পরের ঘটনা, আফরিন আপু গ্রামের রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন রাস্তার ধারে বেশ কিছু মহিলা জটলা পাকিয়ে আছে, মাঝখানে একজন বয়স্ক মহিলা হাওমাও করে কাঁদছেন। আপু ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে বয়স্ক মহিলাটাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে চাচি, আপনি এভাবে কাঁদছেন কেন? বয়স্ক মহিলাটি চোখ মুছতে মুছতে বললেন, আমার গরিব এতিম ছেলেটা কত কষ্ট করে টিউশনের টাকা জমিয়ে একটা ফোন কিনেছিল, কয়েকদিন আগে ফোনটা কে যেন চুরি করে নিয়ে গেছে, ছেলেটা আমার শোকে ভাত পর্যন্ত খাচ্ছে না। এই কথা শুনে আপুর সাথে সাথে লতার ওই ফোনের কথা মনে পড়ে গেল। আপু মহিলাটিকে জিজ্ঞাসা করলেন, চাচি আপনার ছেলের ফোনটা দেখতে কেমন ছিল, কোন কোম্পানির ফোন ছিল কিছু জানেন? মহিলাটি তখন বললেন, মা আমি তো মূর্খ মানুষ, ওসব কোম্পানির নামটা আমি বুঝি না, তবে ফোনের একটা কভার আমার ছেলের কাছে আছে, নতুন ফোন কেনার সময় পেয়েছিল। আফরিন আপু তখন বললেন, ঠিক আছে চাচি, আপনি আমার ছেলেকে নিয়ে এই কভার সময় আমার বাসায় একটু আসবেন। কিছুক্ষণ পর ওই মহিলা তার ছেলেকে নিয়ে আপুর বাসায় এলেন। ছেলের হাতে থাকা ফোনের কভারটা দেখে আপু নিশ্চিত হলেন এটা লতার হাতে থাকা ওই ফোনটাই। আপু তখন নিজের ফোন থেকে লতার ছবিটা বের করে ওই ছেলেকে দেখালেন। ছেলেটা ছবি দেখে লাফিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার ফোন। সব প্রমাণ পেয়ে আপু এলাকার সবাইকে খবর দিলেন। লতাকে আবার ধরা হলো, এবার আর কোনো ছাড় দেওয়া হলো না। গ্রামের সবাই মিলে লতাকে ধরে বেদম মারধর করল। শাস্তি স্বরূপ সবার সামনে লতার মাথা ন্যাড়া করে দেওয়া হলো। আফরিন আপু যেহেতু একটু রাগী আর জেদি স্বভাবের ছিলেন, সে পুরো ঘটনাটার ভিডিও করে ফেললেন। ভিডিওটা আপু তার নিজের ফেসবুক আইডিতে আপলোড করে দিলেন আর মজার ছলে ক্যাপশনে লিখে দিলেন, অবাক যন্ত্র চুন্নি আপা। মুহূর্তের মধ্যেই ভিডিওটা ভাইরাল হয়ে গেল। গ্রামের এবং আশেপাশের এলাকার হাজার হাজার মানুষ ভিডিওটা দেখল। লতার এই নামটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। সবাই তাকে অবাক যন্ত্র চুন্নি আপা বলে ডাকতে শুরু করল। লতার জন্য এটা ছিল চরম অপমানের। প্রথমবার বাসা থেকে তাড়িয়ে দেওয়া, তারপর মাথা ন্যাড়া করে ওই ভয়ঙ্কর অপমান। লতার ভেতরে ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছিল, কিন্তু সে তখন কিছুই বলল না। এই ঘটনার প্রায় তিন মাস পর লতা আবার শাহিদ আন্টির কাছে ফিরে এলো। এসে পায়ে ধরে অঝরে কাঁদতে শুরু করল। লতা বলল, খালা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনারা মাফ করে দেন। আমি আর জীবনেও এমন কাজ করব না, আমাকে আপনারা বাসায় কাজ করতে দেন, আমি শুধু দুবেলা খেয়ে বেঁচে পড়ে থাকবো এখানে। আফরিন আপু কোনো মতেই রাজি ছিলেন না। লতাকে আবার বাসায় ঢোকাতে তিনি কোনো মতেই মত দিচ্ছিলেন না, কিন্তু শাহিদ আন্টি একটু সহজ সরল আর বোকা স্বভাবের মানুষ ছিল। লতার কান্নাকাটি দেখে উনার মন গলে গেল। তিনি আপুর কথায় কান না দিয়েই লতাকে আবার বাসায় কাজের জন্য রেখে দিলেন। বেশ কিছুদিন সবকিছু খুব স্বাভাবিকভাবেই চলছিল, আলহামদুলিল্লাহ কোনো ঝামেলাই হয়নি। কিন্তু নিয়তির লিখন তো আর খণ্ডানো যায় না, বিপদ যখন আসার তখন তার পথ ঠিকই খুঁজে নেবে। একদিন সন্ধ্যার দিকের কথা, তাদের এলাকার পাশেই একটা পুরনো গোরস্থান আছে। সেদিন খবর এলো যে গ্রামের এক চরম বদনাম কামানো লোকের লাশ দাফন করা হবে গভীর রাতে। লোকটা জীবনে অনেক কুকৃতি ছিল, তাই গ্রামের অনেকেই তার জানাজায় যেতে অস্বীকৃতি জানিয়েছিল। আফরিন আপু ছোটবেলা থেকেই একটু জেদি প্রকৃতির, সে হঠাৎ করে জেদ ধরে বসলো সে গভীর রাতে ওই লোকটা লাশ দাফন করা দেখতে যাবেন। শাহিদ আন্টি অনেক বারণ করলেন, তিনি বললেন, বৌমা এসব কাজ ভালো না, গভীর রাতে গোরস্থানে মেয়েদের এভাবে যাওয়া ঠিক না, ঘরে তোমার ছোট বাচ্চা আছে, একটু তো ভাবো, তুমি এখানে যেও না। কিন্তু আফরিন আপু কারো কথাই শুনলেন না, তিনি বললেন, বাচ্চা আপনার কাছেই থাক, আমি শুধু দূর থেকে একটু দেখে চলে আসব। রাত তখন বেশ গভীর, চারপাশ একদম নিস্তব্ধ। তখন আপু গ্রামের আরো দু একজন গোরস্থানের দিকে রওনা হলেন। গোরস্থানের পরিবেশটা তখন খুবই থমথমে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু কবরের পাশে রাখা কয়েকটা হ্যাজাক লাইটের আলো পরিবেশটাকে আরো ভুতুড়ে করে তুলছিল। আপু একটু দূর থেকে দাঁড়িয়ে দাফন করা দেখছিলেন আর বারবার স্মার্টফোনটা দিয়ে ভিডিও করছিলেন। চারপাশে একদম শান্ত, হঠাৎ কোথা থেকে যেন হুশ করে একটা দমকা ঠান্ডা হাওয়া তার গায়ে এসে লাগল। বাতাসে কাছের একটা ডাল এসে আপুর হাতে সজোরে আঘাত করল, সাথে সাথেই আপুর হাত থেকে ফোনটা ছিটকে কোথাও যেন পড়ে গেল। আপু ফোনটা তোলার জন্য যেই নিচের দিকে ঝুঁকল, অন্ধকারের ভেতরে হাত বাড়াতে হঠাৎ ধারালো কিছু একটা আপুর হাতের আঙুলে গভীরভাবে বিদ্ধ হল। আপু অস্ফুট শব্দ করে হাতটা টেনে নিলেন, আঙ্গুল কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করল। আপু তখন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভালো করে দেখলেন কিসে তারা হাত কাটল। আলো ফেলতে আপুর বুকের ভেতরটা কেমন যেন পড়ে উঠল। তিনি দেখলেন মাটির উপর একটা ভাঙা পুরনো মানুষের হাড় পড়ে আছে, সেই হাড়ের তীক্ষ্ণ প্রান্তেই তার আঙুল কেটে গেছে। গোরস্থানে পুরনো হাড় পড়ে থাকাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আপুর মনের ভেতরে একটা অজানা ভয় ঢুকে গেল। রক্তমাখা হাত নিয়েই আপু কোনো মতে বাসায় ফিরে এলেন, ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ বেঁধে শুয়ে পড়লেন। কিন্তু সেদিন থেকেই মূলত ভয়ঙ্কর ঘটনা শুরু। সে রাতে আপু বিছানায় শুয়ে আছেন, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই গোরস্থানে ওই পুরনো হাড়টার কথা তার মনে পড়ছিল। অনেক কষ্টে যখন ভোরের দিকে একটু ঘুম ধরল, তখন আপু এক অদ্ভুত আর ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন চারদিক ঘুটঘুটে অন্ধকার, একটা বেদখুটে চেহারা বয়স্ক মহিলা সাদা এবং ময়লা শাড়ি পরে তার সামনে দাঁড়িয়ে আছে। মহিলার চোখ দুটো লাল টুকটুকে, সে জোর করে আপুর মুখের ভেতর পচা দুর্গন্ধযুক্ত কিছু একটা খুঁজে দেওয়ার চেষ্টা করছে। আপু মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছেন, কিন্তু মহিলাটার গায়ে অসুরের মতো শক্তি। তোর গলা দিয়ে এই নোংরা জিনিস আজ নামাবই, বলে মহিলাটা অট্ট হাসি দিচ্ছে। আপু ছটফট করতে করতে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আপু ভয় পেলেও এই স্বপ্নের কথা কাউকেই বললেন না, ভাবলেন হয়তো এমনিতেই কোনো খারাপ স্বপ্ন দিনে দেখেছেন। কিন্তু এই স্বপ্নটা সেখানেই থেমে থাকলো না। এরপর থেকে প্রায় প্রতি রাতেই ওই মহিলাটা তার স্বপ্নে আসেন, তাকে মারে, জোর করে অদ্ভুত সব নোংরা জিনিস খাওয়ায়। আপু দিন দিন ভেতর থেকে দুর্বল হতে শুরু করলেন, চোখের নিচে কালি পড়ে গেল, সারাক্ষণ একটা আতঙ্ক তাকে ঘিরে থাকত। এভাবেই কাটছিল দিন। একদিন রাতের ঘটনা, রাত তখন হয়তো 3টার মতো বাজবে, চারপাশ একদম নিস্তব্ধ। আপু হঠাৎ ঘুম থেকে জেগে উঠলেন, তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হল। আপুদের রুমের সাথে কোনো অ্যাটাচড ওয়াশরুম ছিল না। রুম থেকে বের হয়ে বেশ কয়েকটা কদম হেঁটে সরু করিডোরের পাশে ওয়াশরুমে যেতে হতো। আপুর একটা পুরনো অভ্যাস ছিল, বাসায় যেহেতু লতার মতো একটা মানুষ আছে, তাই আপু যখনই রুম থেকে বের হতেন বাইরে থেকে দরজার ছিটকিনিটা লাগিয়ে যেতেন। সেদিন রাতেও আপু তার ছোট বাচ্চা আয়ানকে বিছানায় ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে থেকে দরজাটা আটকে ওয়াশরুমে গেলেন। ওয়াশরুম থেকে ফিরে আসতে খুব বেশি দেরি হল না, 2 থেকে 3 মিনিট লাগল। কিন্তু করিডোর পার হয়ে নিজের রুমের সামনে আসতেই আপুর পা দুটো যেন ফ্লোরের সাথে আটকে গেল। আপু দেখলেন তিনি যে দরজাটা বাইরে থেকে আটকে দিয়ে গিয়েছিলেন সেটা এখন পুরোপুরি খোলা। আপুর বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি তড়িঘড়ি করে রুমের ভেতরে ঢুকলেন। বিছানার দিকে তাকাতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ল, বিছানা ফাঁকা, আর 10 মাস বয়সী ছোট্ট বাচ্চা আয়ান সেখানে নেই। আপু পাগলের মতো পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলেন, খাটের নিচে, আলমারির পেছনে, জানালার পর্দা সরিয়ে কোথাও নেই। একটা 10 মাসের বাচ্চা তো আর নিজে থেকে হাওয়া হয়ে যেতে পারে না। আপু তার নিজেকে আর ধরে রাখতে পারলেন না, গগনবিদারে এক চিৎকার করে তিনি ফ্লোরে বসে পড়লেন। আপুর চিৎকার শুনে সাইদানটি, ছোট দেবর, কাজের মেয়ে লতা সবাই দৌড়ে এলো। কি হয়েছে বৌমা, এত রাতে চিৎকার করছো কেন? সাইদানটি ভয়ে জিজ্ঞাসা করলেন। আপু কাঁদতে কাঁদতে বললেন, আমার আয়ান নেই, আমি দরজা লাগিয়ে বাথরুমে গিয়েছিলাম, এসে দেখি দরজা খোলা, আমার বাচ্চা বিছানায় নেই। এই কথা শুনে পুরো বাড়িতে কান্নাকাটি আর হইচই শুরু হয়ে গেল। সবাই মিলে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও আয়ানের কোনো চিহ্ন নেই। বাড়ির মেইন গেট ভেতর থেকে তালা দেওয়া, তাহলে বাচ্চাটা গেল কোথায়? এত রাতে এই কান্নাকাটি আর চিৎকারের আওয়াজ শুনে আশেপাশের বাড়ির লোকজন জেগে উঠলেন। তারা 4-5টা বাড়ি পরে একজন প্রতিবেশী ওই আওয়াজ শুনে ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি তার বাড়ির সামনে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ থমকে দাঁড়ালেন। রাস্তার এক পাশে আবছা অন্ধকারে কিছু একটা পড়ে থাকতে দেখলেন তিনি। কাছে গিয়ে টর্চের আলো ফেলতেই লোকটার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন রাস্তায় ধুলোর ওপর ছোট্ট আয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে। লোকটা সাথে সাথে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে দৌড়াতে দৌড়াতে আপুদের বাসায় এলেন। এসে হাঁপাতে হাঁপাতে বললেন, আপনাদের বাচ্চা এত রাতে রাস্তার উপর পড়ে আছে কেন? সবাই তো লোকটার কথা শুনে অবাক। সাইদানটি এগিয়ে গিয়ে বললেন, কি বলছেন আপনি, ও তো ঘরের ভেতর ঘুমাচ্ছিল। লোকটা বলল, আমি হইচই শুনে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তার আপনাদের বাচ্চাটা অজ্ঞান হয়ে পড়ে আছে দেখে এলাম। অনেকক্ষণ চোখে মুখে পানি ছিটানোর পর আয়ানের জ্ঞান ফিরল, কিন্তু সে তো একেবারেই ছোট, কথা বলতে পারে না। বলতে পারলে হয়তো জানা যেত কিভাবে সে বন্ধ ঘর থেকে এত দূরে রাস্তায় গিয়ে পড়েছে। সবার ভেতরেই এক অদ্ভুত আতঙ্ক কাজ করতে শুরু করল। আফরিন আপু এই ঘটনার পর থেকে লতাকেও আরো বেশি সন্দেহ করতে শুরু করলেন। এর 2 দিন পরের কথা, আপু রাতে বিছানায় শুয়ে আছেন, হঠাৎ তার মনে হলো রুমের বাইরের করিডোর দিয়ে একজন ভারী পায়ে হেঁটে যাচ্ছে। পায়ের শব্দটা খুব স্পষ্ট। আপু বিছানা থেকে ওঠার চেষ্টা করতেই শব্দটা থেমে গেল। আপু ভাবলেন হয়তো মনের ভুল। তার 2 দিন পর আবার একই ঘটনা। রাত গভীর হলে আপু স্পষ্ট শুনতে পেতেন দরজার ওপাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে। আপু তখন ভাবলেন নিশ্চয়ই লতা রাতের অন্ধকারে চুরি করার জন্য এদিক সেদিক ঘুরঘুর করছে। আপু আজ আর চুপ করে থাকলেন না, তিনি বিছানার ঝাড়ু দেওয়ার একটা শক্ত ঝাড়ু নিয়ে চুপি চুপি বিছানা থেকে নামলেন। খুব সাবধানে দরজা ছিটকিনি খুলে আপু করিডোরে পা রাখলেন। করিডোরটা একদম ঘুটঘুটে অন্ধকার। আপু ঝাড়ুটা শক্ত করে ধরে অন্ধকারের মধ্যেই সামনে এগোতে লাগলেন। হঠাৎ আপু দেখতে পেলেন করিডোরে একদম শেষ মাথায় একটা ছায়া মূর্তির মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। অবয়বটা দেখে মনে হচ্ছিল কোনো বয়স্ক মহিলা। আপু লতা ভেবেই ঝাড়ুটা উঁচিয়ে সজোরে একটা বাড়ি বসালো ওই অবয়বটার উপরে, কিন্তু বাড়িটা লাগার সাথে সাথে অবয়বটা বাতাসে মিলিয়ে গেল। আর ঠিক তার পর মুহূর্তেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। অদৃশ্য কোন একটা শক্তি প্রচন্ড আক্রোশে আপুর ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল। বরফের মতো ঠান্ডা দুটো হাত আপুর গলাটা সজোরে চেপে ধরল, আপুকে শূন্যে তুলে ফেলল সেই শক্তি। আপুর দম বন্ধ হয়ে আসতে লাগলো, সে হাত পা ছুড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু সেই শক্তির কাছে সে ছিল একেবারেই অসহায়। গলা দিয়ে গোঙানির শব্দ ছাড়া আর কিছুই বের হচ্ছিল না। বেশ কিছুক্ষণ শূন্যে ঝুলিয়ে রাখার পর সেই অদৃশ্য শক্তি আপুকে সজোরে ফ্লোরের উপর আছড়ে ফেলল। পড়ে যাওয়ার এই বিকট শব্দ আর আপুর গোঙানির আওয়াজ শুনে সাহিদা আন্টি আর বাকিরা দৌড়ে করিডোরে এলেন। তারা দেখলেন আফরিন আপু ফ্লোরে পড়ে ছটফট করছেন, তার চোখ দুটো উল্টে গেছে, গলা জুড়ে মানুষের নখের ভয়ঙ্কর আঁচড়ের শব্দাগ, রক্ত বের হচ্ছে সেই দাগগুলো থেকে। দেখতে দেখতে আপু অজ্ঞান হয়ে গেলেন, সাথে সাথেই এলাকার একজন ডাক্তারকে ডেকে আনা হলো। তিনি এসে আপুকে কয়েকটা ইঞ্জেকশন দিলেন। অনেকক্ষণ পর আপুর জ্ঞান ফিরল ঠিকই, কিন্তু সে আর স্বাভাবিক রইলেন না। সেই ফেল ফেল করে সবার দিকে তাকিয়ে রইলেন, মুখ দিয়ে একটা কথাও বের করতে পারলেন না। পরদিন সকালে তাকে শহরে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু অবাক করার ব্যাপার হলো ডাক্তারি পরীক্ষায় আপুর শরীরে কোনো সমস্যাই ধরা পড়ল না। ডাক্তার বললেন, উনি হয়তো রাতে ওয়াশরুমে যাওয়ার সময় পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন, ভয়ের কিছু নেই, কিছু ওষুধ দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু আপু ঠিক হলেন না, দিন দিন তার অবস্থা আরো খারাপ হতে লাগলো। তিনি পুরোপুরি পাগলের মতো আচরণ শুরু করলেন, হাতের কাছে যা পেতেন তা নিয়ে নিজের ছোট বাচ্চাকে শাশুড়িকে মারতে যেতেন, ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন, সারাদিন শুধু একটা ঘরের মধ্যে থাকতেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আপুকে তার বাবার বাসায় পাঠিয়ে দেওয়া হলো। বাবার বাসায় আসার পর কয়েকজন সাধারণ হুজুর আর কবিরাজকে দেখানো হলো, তারা কিছু ঝাড়ফুঁকো করলেন, এতে আপু কিছুটা শান্তও হলো, পাগলামিটা একটু কমলো। সবাই ভাবল হয়তো আপু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিছুদিন পর তাকে আবার শ্বশুরবাড়িতে পাঠানো হলো, কিন্তু শ্বশুরবাড়িতে পা রাখার দুদিন পর থেকে আবার শুরু হলো সেই ভয়ঙ্কর পাগলামি। এবার যেন পাগলামির মাত্রা আরো অনেক গুণ বেড়ে গেল। কোনো উপায় না দেখে আপুকে আবার বাবার বাড়িতে পাঠানো হলো। এবার আপুর বাবা অনেক খোঁজখবর করে বগুড়ায় একজন অত্যন্ত শক্তিশালী এবং নামকরা কবিরাজের সন্ধান পেলেন। আপুকে সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। কবিরাজ আপুকে দেখার পর কিছুক্ষণ চোখ বন্ধ করে কি যেন পড়লেন। এরপর তিনি আপুর বাবার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, আপনার মেয়ের উপর ভয়ানক শক্তিশালী একটা কালো জাদু করা হয়েছে। 3 মাসের মধ্যে তাকে তিলে তিলে মেরে ফেলার জন্যই কুফরি করা হয়েছে। এর মধ্যে 2 মাস পার হয়ে গেছে, আপনার মেয়ের হাতে সময় আছে আর মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে যদি তাবিজ নষ্ট করা না যায়, তবে আপনার মেয়েকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হবে না। আপুর বাবা এই কথাগুলো শুনে আঁতকে উঠলেন। তিনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কি করেছে এই সর্বনাশ, কেন করেছে? কবিরাজ তখন নাম না বললেও ইশারায় সব বুঝিয়ে দিলেন। তিনি বললেন, আপনাদের ওই বাড়ির ভেতরেই একজন কাজের লোক এই জঘন্য কাজটা করেছে। সে আপনার মেয়ের ফেলে দেওয়া মাথার চুল, কাটা নখ আর বিশেষ সময় ব্যবহৃত কাপড় চুরি করেছিল, সেগুলো দিয়েই সেই ভয়ঙ্কর কালো জাদু করেছে। সে একটা অত্যন্ত শক্তিশালী জিনকে আপনার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছে। এই জিনটাই প্রতিদিন স্বপ্নে এসে আপনার মেয়েকে নোংরা জিনিস খাইয়েছে, যার ফলে আপনার মেয়ের ভেতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছে। আর এই জিনটাই সেদিন রাতে আপনার মেয়ের গলা চেপে ধরেছিল। আপুর বাবা কান্নাজড়িত কণ্ঠে বললেন, এখন উপায় কি হুজুর, আমার মেয়েকে কিভাবে বাঁচাবো? কবিরাজ তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উপায় একটা আছে, কিন্তু কাজটা অত্যন্ত কঠিন। আপনার মেয়েকে 3টা তাবিজ করা হয়েছে, একটা তার রুমের যে কোনো একটা কোনায় পোতে আছে, একটা তার বিছানায় বালিশের ভেতরে লুকানো আছে, আর একটা সব থেকে ভয়ঙ্কর তাবিজ যেটা পোতা আছে একটা গোরস্থানে। কবিরাজ একটু থেমে গিয়ে আবার বললেন, রুমের আর বালিশের তাবিজ বের করা খুব সহজ, কিন্তু গোরস্থানের তাবিজটা তুলে আনা খুব কঠিন আর বিপদের কাজ, বাইরের কোনো মানুষ এই কাজ করতে পারবে না। পরিবারের রক্তের সম্পর্কের কাউকেই গভীর রাতে গোরস্থানে গিয়ে ওই তাবিজ তুলে আনতে হবে, আপনারা ভেবে দেখুন এই ঝুঁকি নিতে পারবেন কিনা। আপুর পরিবারে পুরুষ মানুষ বলতে তখন কেবল আপুর ভাই বাদে সুবাদে অন্য জেলায় থাকতেন। আপুর বাবা এমনিতেই খুব ভীতু স্বভাবের মানুষ ছিলেন, কিন্তু নিজের মেয়ের জীবন বাঁচাতে তিনি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিলেন। তিনি কবিরাজকে বললেন, আমি যাব, আমার মেয়ের জন্য আমি ওই গুরুস্থানে যাব, আপনি আমাকে পথ বলে দিন। কবিরাজ তখন একটা নির্দিষ্ট দিন ঠিক করে দিলেন। তিনি বললেন, ওই নির্দিষ্ট দিনে এশার নামাজ পড়ে সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় আমার কাছে আসবেন। যথারীতি নির্দিষ্ট দিনে আপুর বাবা এশার নামাজ পড়ে কবিরাজের আস্তানায় গেলেন। কবিরাজ তখন কিছু দোয়া পড়ে আপুর বাবার ডান হাতে একটা তাবিজ বেঁধে দিলেন। তিনি খুব কড়া গলায় সতর্ক করে বললেন, যতক্ষণ এই তাবিজ আপনার হাতে আছে ততক্ষণ পৃথিবীর কোনো খারাপ শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারা আপনার আশেপাশে ঘুরবে, আপনাকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করবে, কিন্তু আপনি যদি ভয় না পান তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার সাথের কিছু রক্ষাকারী জিনকে আপনার সাথে পাহাড়ে পাঠাবো, আপনি শুধু গোরস্থানে ঢুকবেন। ভেতরে ঢোকার পর আপনার মনে আপনাকে বলে দেবে কোন কবরের কাছে তাবিজটা আছে, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, কাজ শেষ করে ফিরে আসার সময় পেছন থেকে যেই ডাকুক না কেন আপনি কোনোভাবেই পেছনে ফিরে তাকাবেন না। আপুর বাবা বুকে সাহস নিয়ে গোরস্থানের দিকে রওনা হলেন। চারপাশ একদম নীরব, রাত তখন প্রায় ১২টা। গোরস্থানের গেট দিয়ে ভেতরে পা রাখতে আপুর বাবার মনে হলো চারপাশের পরিবেশটা হঠাৎ করে যেন বদলে গেল। হঠাৎ কোথা থেকে প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করল। বাতাসের শোষো শব্দে তার কান যেন ঝালাফালা হয়ে যাচ্ছিল। আপুর বাবার মনে হচ্ছিল বাতাস যেন তাকে ধাক্কা দিয়ে গোরস্থান থেকে বের করে দিতে চাইছে। তিনি শক্ত হয়ে দাঁড়িয়ে কবিরাজের শিখিয়ে দেওয়া দোয়াগুলো পড়তে শুরু করলেন। দোয়া পড়ার সাথে সাথে বাতাস যেন একেবারে শান্ত হয়ে গেল। তিনি ধীর পায়ে সামনের দিকে এগোতে লাগলেন। আচ্ছা অন্ধকারে তিনি দেখতে পেলেন কালো কালো বেশ কিছু ছায়া মূর্তি তার চারপাশে গোল হয়ে ঘুরছে। তারা ফিসফিস করে বলছে, ফিরে যা, ফিরে যা, নইলে তোকে এখানেই পুঁতে ফেলবো। আপুর বাবা ভয়ে থরথর করে কাঁপছিলেন, কিন্তু তিনি থামলেন না। হঠাৎ তার চোখ গেল বা দিকের একটা পুরনো কবরের দিকে। তার মনের ভেতরে কে যেন বলে উঠল, তাবিজটা ওই কবরেই আছে। কোন এক অজানা আকর্ষণে তিনি সেই কবরের দিকে এগিয়ে গেলেন। কবরের পায়ের দিকে কিছুটা মাটি আলগা ছিল। তিনি হাত দিয়ে সেই মাটি সরাতে কবর থেকে পচা গলিত লাশের এক বীভৎস দুর্গন্ধ বেরিয়ে এলো। গন্ধে তার নাড়িভুড়ি উল্টে আসার উপক্রম। তিনি নাক চেপে ধরে মাটির গর্তে হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢোকাতেই তিনি চমকে উঠলেন। গর্তের ভেতরে চুলার মতো গরম। সেই গরমের মধ্যে তার হাতে একটা পলিথিন মোড়ানো পুটুলি বাজল। তিনি পুটুলিটা মুঠো করে ধরলেন, কিন্তু কি, তিনি কিছুতেই গর্ত থেকে হাতটা বের করে আনতে পারছিলেন না। মনে হচ্ছিল কবরের ভেতর থেকে কেউ একজন তার হাতটা সজোরে চেপে ধরে আছে। আপুর বাবা ভয়ে ঘামতে শুরু করলেন। আর তখনই কবিরাজের কথা মনে পড়ল। তিনি জোরে জোরে কবিরাজের শিখিয়ে দেওয়া দোয়াগুলো পড়তে লাগলেন। দোয়া পড়ার এক পর্যায়ে হঠাৎ করে তার হাতের বাঁধন আলগা হয়ে গেল। তিনি এক হ্যাচকা টানে তাবিজ সহ হাতটা বাইরে বের করে আনলেন। তাবিজটা হাতে নিয়ে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। তখনই শুরু হলো আসল পরীক্ষা। পেছন থেকে হঠাৎ করে আফরিনাপুর গলায় হুবহু নকল করে কেউ যেন ডুকরে ডুকরে কাঁদছে। আব্বু, ওটা নিয়ে যেও না, ওটা নিয়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। আব্বু, তুমি ফিরে এসো। কণ্ঠস্বরটা এতটাই করুণ ছিল যে আপুর বাবার বুকটা ফেটে যাচ্ছিল। তার বারবার মনে হচ্ছিল একবার পেছনে ফিরে তিনি তাকান, কিন্তু কবিরাজের করা নিষেধের কথা মনে করে তিনি দাঁতের দাঁত চেপে সামনের দিকে হাঁটতে লাগলেন। ছায়ামূর্তিগুলো তার কানের কাছে এসে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে লাগলো, কিন্তু তার হাতে থাকা তাবিজের কারণে তারা তার গায়ে হাত দিতে পারল না। অনেকটা পথ এভাবেই পার হয়ে গেল। আপুর বাবা শেষমেশ গোরস্থান থেকে বের হয়ে এলেন। তিনি সোজা কবিরাজের কাছে গিয়ে তাবিজটা জমা দিলেন। কবিরাজ সেই রাতেই তাবিজটা কেটে নষ্ট করে ফেললেন, আর আপুর রুম এবং বালিশ থেকে বাকি দুটো তাবিজও বের করে নষ্ট করা হলো। আলহামদুলিল্লাহ, এরপর আফিনাপু ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলেন। তবে তিনি পুরোপুরি আগের মতো স্বাভাবিক হতে পারলেন না। জিনের সে অত্যাচার আর নোংরা খাবার খাওয়ানোর কারণে তার মানসিক ভারসাম্য কিছুটা নষ্টই হয়ে গিয়েছে। তিনি একটু চুপচাপ আর উদাসীন হয়ে থাকতেন। এভাবেই কাটছিল তাদের জীবন। এর বেশ কয়েক বছর পর আপু আবার দ্বিতীয়বারের মতো গর্ভবতী হন। দ্বিতীয় বাচ্চা জায়ান জন্ম নেওয়ার পর থেকে আপুর মানসিক অবস্থা আবার আগের মতো খারাপ হতে শুরু করে। এবার সে পুরোপুরি পাগল হয়ে যায়। ছোট বাচ্চা জায়ান সারাদিন কাঁদত। সে কোনোভাবেই মায়ের কাছে যেতে চাইত না। মা কিছু খাওয়াতে গেলে সে মুখ ফিরিয়ে নিত। আগে সে কবিরাজের কাছে আবার যাওয়া হয়েছিল, তিনি কিছু ঝাড়পুক করেছিলেন, এতে বাচ্চাটা কিছুটা শান্ত হলেও আফরিনাপুর আর কোনো উন্নতি হয়নি। জায়ানের বয়স এখন হয়তো 10 কি 11 বছর হবে। ওই পরিবারের এখন সদস্য বলতে কেবল আপু, আপুর 2 ছেলে আর আপুর শাশুড়ি। বড় ছেলে আয়ান এখন বেশ বড় হয়েছে, সে একটা মাদ্রাসায় পড়াশোনা করে। আয়ান তার মাকে খুব ভালোবাসে, সেই এখন তার পাগল মায়ের সব দেখাশোনা করে। আমার ভাগ্নে দুটো মাশাআল্লাহ দেখতে একদম তার মায়ের মতোই হয়েছে, কিন্তু আমার আফরিনাপু সে আজও সেই মানসিক ভারসাম্যহীন অবস্থা দিয়ে পার করেছে। লতা সেই কালো জাদু আপুর পুরো জীবনটাকে একেবারেই শেষ করে দিয়েছে। আজ লতা কোথায় আছে না আছে আমরা কেউ জানি না, কিন্তু মন থেকে একটা কথাই শুধু বলতে ইচ্ছা করে, আল্লাহ যেন তার এই সমস্ত কৃতকার্যের জন্য তার বিচার করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। একটি সামান্য ভুলের কারণে কিভাবে একটা সাজানো গোছানো সংসার ধ্বংস হয়ে যেতে পারে এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায়। মানুষের ভেতরের লোভ আর প্রতিহিংসা কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তা ভাবলে আমাদের সকলের গা শিউরে ওঠে। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোন রোমাঞ্চকর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর অবশ্যই ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। তো এই ছিল আমাদের আজকের মঙ্গলবারের এপিসোড। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, এবং সেই সাথে যারা এখনো পর্যন্ত আমাদের অন্য ভুবন ভিজিট করেননি, চলে যান www.bhoot.com.bd এবং সেখানে গিয়ে আপনি যেমন কন্টেন্ট শুনতে পাবেন সেই সাথে পেয়ে যাবেন অন্য ভুবন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।